الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলার অনেক বড় এহসান, দীন ইসলামের খেদমত মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আমাদের হচ্ছে। আল্লাহ পাকের দয়ায় যারা আমরা নিয়মিত দর্শক রয়েছি, আমরা মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে ইলমে দীন অর্জন করতে পারছি। তারই ধারাবাহিকতায় আমাদের মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান আল্লাহর বন্ধু আমরা হাজির হয়েছি। আজকে ইনশাআল্লাহ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফ পাঠ সম্পর্কিত একটি বরকতময় বাণী শ্রবণ করি। আল কওলুল বদী কিতাব, প্রসিদ্ধ কিতাব, দুরুদের বারাকাত সম্পর্কিত কিতাব। এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত ইমাম জয়নুল আবেদিন আলী বিন হুসাইন বিন আলী রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ আহলে সুন্নতের আলামত। সুবহানাল্লাহ, আমাদের ছিল দর্শক শ্রোতা, আহলে সুন্নত আল জামাত এটা একটা নিদর্শন হক। এর নিদর্শন হচ্ছে যারা অধিক হারে রবিজির উপর দুরূদ শরীফ পাঠ করবে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নত আল জামাতের একটি অঙ্গ সংগঠন দাওয়াত ইসলামের এই পরিবেশের মধ্যে আল্লাহ পাকের দয়ায়, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি আমাদেরকে সবসময় যে তরবিয়ত দিয়ে থাকেন দুরুদ পাকের ব্যাপারে, আমরা সেখান থেকে বুঝতে পারি যে আমির আহলে সুন্নত আমাদের বুজুর্গানের দিন ইনাদের পদাঙ্ক অনুসরণ করে হকের মধ্যে আলহামদুলিল্লাহ রয়েছে। আমাদের যে দর্শক শ্রোতা, এই জন্য আমরা নিয়ত করে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের যে দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু, এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা আমরা করে থাকি, বিভিন্ন তাদের তাকওয়া, খফে খোদা, অর্থাৎ তাদেরকে অনুসরণ করে যাতে করে আমরা আমাদের জীবনকে আমরা সফল করতে পারি, ইহকাল ও পরকালকে আমরা সফলতার মুখ আমরা দেখতে পারি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি বিষয়কে নির্দিষ্ট করেছি, আর বিষয়টি হচ্ছে নম্রতা। মানে দর্শক শ্রোতা, নম্রতা এই ব্যাপারে আমরা সবাই জানি, নম্রতা এটা মুমিনের একটি গুণ, ইসলামের একটি আদর্শ। যেমনিভাবে স্বর্ণকে নরম করলে অলংকারে পরিণত হয়, আর লোহাকে নরম করে হাতিয়ারে পরিবর্তন করা হয়, ঠিক মাটিকে নরম, যখন মাটি নরম হয়ে যায় তখন সেটা ফসল উৎপাদনের জন্য সেটা উপযোগী হয়ে যায়, তেমনিভাবে ইসলামের শিক্ষায় নম্রতা এমন একটি গুণ যার কারণে একজন মুসলমানের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে এই নম্রতা সৃষ্টি হওয়ার কারণে অসংখ্য গুণে সে গুণান্বিত হয়। তার মধ্যে দয়া, তার মধ্যে সতেজতা, ক্ষমা, সহনশীলতা, এই অসংখ্য গুণের সমষ্টি তার মধ্যে চলে আসে নম্রতাকে আয়ত্ত করার কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে প্র্যাকটিক্যাল নম্রতা শিক্ষা দিয়েছেন। নম্রতার মাধ্যমে সাহাবায়ে কেরামকে সাধারণ থেকে তাদেরকে অতুলনীয় করে তুলেছেন। নম্রতার গুরুত্ব যদি আমরা একটু খেয়াল করি, মানে সে দর্শক শ্রোতা, যেটা এমন গুরুত্ব রয়েছে যে আল্লাহ পাকের কাছে নম্রতার ব্যাপারটি খুবই পছন্দনীয়। যে জিনিসের মধ্যে নম্রতা থাকে তাকে অটোমেটিকলি সৌন্দর্য প্রদান করে থাকে। যে ব্যক্তি নম্রতার সাথে সুন্দর করে সে কথা বলে, মানুষের সাথে উঠা বসা করে, সদাচরণ করে, এই বিষয়গুলো তখন তার মধ্যে চলে আসে। তখন তার আশেপাশে যারা থাকে অটোমেটিকলি তার সম্মান তাদের অন্তরে সৃষ্টি হয়ে যায়, এই একটা মাত্র গুণ নম্রতার কারণে। তো নম্রতা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার মধ্যে চলে আসবে, তার মধ্যে আল্লাহ পাকের দয়ায় যে কঠোরতার স্বভাব সেটা দূর হয়ে যাবে, এবং তার মধ্যে তাহাজ্জুদ, ইবাদত, নফল রোজা, এই বিষয়গুলো তার মধ্যে ইবাদতের উদ্দীপনা সৃষ্টি হবে। আমাদের এখানে দর্শক শ্রোতা, এই নম্রতার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ রয়েছে, ফজিলত ব্যাপারে অসংখ্য ঘটনাও রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু সাল্লামের অতুলনীয় নম্রতার মাধ্যমে অমুসলিম মুসলিম হয়ে গিয়েছে, এমনও ঘটনা কিতাবে সাক্ষী রয়েছে যে মুসলমান যদি এই নম্রতাকে আপন করে নেয় তাহলে তার দ্বারা একটি সুন্দর সমাজ সৃষ্টি হবে। আসুন তেমনই একটি ঘটনা হাদিস থেকে আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পূর্বে একজন ইহুদিদের আলিম ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি খেজুর ক্রয় করেছিলেন। তো খেজুর দেওয়ার আরও দুই তিন দিন বাকি ছিল, এর পূর্বেই ওই ব্যক্তি অর্থাৎ হযরত সাইয়েদুনা যায়েদ বিন সানা, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তিনি দুই তিন দিন হওয়ার পূর্বেই আল্লাহ রাসুলের দরবারে ভরা মজলিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কঠোরভাবে তিনি দাবি করল যে আমার খেজুর আমাকে প্রদান করুন, আর এমনভাবে চাইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের আঁচল ধরে অত্যন্ত কড়া দৃষ্টিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালো। আল্লাহ, এই দৃশ্য দেখে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত দৃষ্টিতে তিনি বললেন, হে আল্লাহ পাকের শত্রু, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমনভাবে বেয়াদবি করছো, আল্লাহর কসম যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে না থাকতেন তাহলে আমি তোমাকে এখনই তরবারি দিয়ে তোমার গর্দানকে উড়িয়ে দিতাম। কতটা রাগ তার মধ্যে সৃষ্টি হয়েছিল। স্বাভাবিক, রাসূলের জন্য সাহাবা ইকরাম আলিহিম রিদওয়ান তাদের জান মাল সবসময় কুরবান ছিল, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফিদা ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান তারা সহ্য করতে পারতেন না, বিশেষত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি বলছো? তোমার তো উচিত ছিল আমাকে হক আদায়ে উদ্বুদ্ধ করা এবং তাকে নম্রতার সহকারে উপদেশ দিয়ে আমাদের দুজনকে সাহায্য করা। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার দাবি অনুযায়ী খেজুর দিয়ে দাও এবং আরও কিছু বেশি দিয়ে দাও। তো আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে তার দাবির চেয়ে বেশি খেজুর দিলেন, হযরত সাইয়েদুনা সাআদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলমান হননি, তো তিনি বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দাবির চেয়ে তুমি কেন বেশি দিচ্ছ? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে তোমাকে ভীত করেছি, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মনতুষ্টির জন্য তোমার দাবির চেয়ে বেশি দেওয়ার জন্য আমাকে আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে যায়েদ বিন সানা তিনি বললেন, তুমি কি আমাকে চেনো? আমি হলাম যায়েদ বিন সানা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি সেই যায়েদ বিন সানা যে তাওরাতের অনেক বড় আলিম? সে বলল, জি হ্যাঁ। এই কথা শুনে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন বেয়াদবি কেন করলে? কেননা তাওরাতের মধ্যে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানগুলো স্পষ্ট রয়েছে। তো তখন সাঈদ বিন সা'আনা উত্তর বলে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে কথা হলো তাওরাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যতগুলো নিদর্শন পড়েছি তা সবই তার সত্তায় আমি দেখেছি, প্র্যাকটিক্যাল আমি সেটা আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমি পেয়েছি, কিন্তু দুইটা নিদর্শনের ব্যাপারে আমার পরীক্ষা করা বাকি ছিল। একটি হলো তার নম্রতা প্রাধান্য লাভ করবে, আর যত বেশি তার সাথে জাহিলিয়াতের আচরণ করা হবে ততই তার ধৈর্য ও বিনয় বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি এই দুইটি নিদর্শন তার মাঝে দেখে নিয়েছি, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তিনি সত্য নবী, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অনেক সম্পদশালী ব্যক্তি, আপনাকে সাক্ষী বানাচ্ছি যে আমি আমার অর্ধেক সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন আর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাদ্রাসার দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরূপ নম্রতা প্রদর্শন করলেন আর উদ্ভূত আচরণকারীদের ক্ষমা দ্বারা ধন্য করলেন, এই কারণে তাওরাতের এত বড় আলিমও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে প্রভাবিত না হয়ে থাকতে পারেননি। আল্লাহ পাকের দয়ায় ওই আলিম সে কলেমা পাঠ করে ইসলামের ছায়াতলে সে প্রবেশ করে নিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চরিত্রের উপর আমল করে নিজের মাঝে নম্রতার ন্যায় সুন্দর অভ্যাস সৃষ্টি করা এটা আমাদের একান্ত আবশ্যক। আমাদের যে দর্শক শ্রোতা, মানুষের ভুলে তাদেরকে ক্ষমা করে দেওয়া এটা নম্রতার নিদর্শন। কেউ যদি আমার আপনার উপর রাগ হয়, রাগান্বিত হয়, তাহলে আমরা তাকে পাল্টা জবাব না দিয়ে যদি আমরা আমাদের মুখকে আমরা আয়ত্তে রাখি, অর্থাৎ আমরা যদি ধৈর্য ধারণ করি, এটা নম্রতার নিদর্শন। কিন্তু আমাদের মধ্যে নম্রতা কতটুকু বিরাজমান যদি আমরা দেখি তাহলে একেবারে নিতান্তই কম, নম্রতা আমাদের মধ্যে খুঁজেই পাওয়া যায় না। আল্লাহ পাক এই বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসালাম ওনাদেরকে প্রদান করেছেন, যাতে করে ওনাদের উম্মত, ওনাদের সম্প্রদায় এই সুন্দর গুণে গুণান্বিত হয়ে তারা যাতে ইহকাল পরকালকে সজ্জিত করতে পারে, আল্লাহকে রাজি খুশি করতে পারে। নম্রতা কতটুকু গুরুত্ব রাখে তার অনুমান যদি এই বিষয় দ্বারা করা হয় যে আল্লাহ পাক হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালামকে ফেরাউনের কাছে যখন প্রেরণ করেন যেন তাকে ইমানের দাওয়াত দেন, তখন আল্লাহ পাক স্বয়ং নিজে হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালামকে নম্রতার সহকারে কথা বলার আদেশ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন যাতে করে নম্রতাকে যাতে করে অবলম্বন করে, নম্রতাকে আয়ত্ত করে যাতে করে ফেরাউনের সাথে সাক্ষাৎ করা হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা ১৬তম পারার সূরা তোহার ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ, অথপর তার সাথে নম্র কথা বলবে এই আশায় যে সে মনোযোগ দিবে অথবা কিছুটা ভয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন দয়া বান্দার প্রতি, বান্দার জন্য যেটা কল্যাণকর, বান্দার জন্য যেটা সফলতা, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে করিমের মাধ্যমে বান্দাকে জানিয়ে দিয়েছেন। হেদায়াত এর অন্যতম গ্রন্থ হচ্ছে কোরআনুল করিম, কিন্তু আমরা এই কোরআনুল করিম থেকে অনেক দূরে রয়েছি, যার কারণে আজ আমাদের মধ্যে নম্রতা সেটা পাওয়া যায় না। এই আয়াতে করিমার মুবারকার আলোকে তাফসিরে খাজিনের মধ্যে লিখেন যে যখন তুমি ফেরাউনের কাছে যাবে তখন নম্রতার সহকারে তাকে উপদেশ দিবে। কিছু মুফাসসিরগণ রহিমাহুমুল্লাহ এর মতে ফেরাউনের সাথে নম্র হওয়ার আদেশ এই জন্যই ছিল যে সে শিশুকালে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের খিদমত করেছিল, আর কিছু মুফাসসিরগণ তারা বলেন নম্রতা দ্বারা এখানে উদ্দেশ্য হল যে আপনি তার সাথে ওয়াদা করুন যে যদি সে ইমান আনয়ন করে তবে সে সারা জীবন যুবক থাকবে, সুবহানাল্লাহ। কখনোই বৃদ্ধ হবে না, মৃত্যুর পূর্ব পর্যন্ত বাচ্চা থাকবে। খাবার দাবার বিবাহ এই যে এই বিষয়গুলোর যে স্বাদ, মৃত্যু পর্যন্ত সে সেটাকে ভোগ করতে পারবে, অর্থাৎ অবশিষ্ট থাকবে। মৃত্যুর পর জান্নাতে প্রবেশ তার জন্য নসিব হবে। যখন হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের সাথে এই ওয়াদা করলেন, তখন এই বিষয়টি তার খুবই পছন্দ হলো, কিন্তু সে কোনো কাজ, তার একজন উজির ছিল, উজিরের নাম ছিল হামান, এই হামানের সাথে পরামর্শ করা ছাড়া সিদ্ধান্ত নিত না। তখন হামান উপস্থিত ছিল না, তৎক্ষণাৎ সে কোনো সিদ্ধান্ত নিল না। যখন সে এলো, তখন ফেরাউন তাকে এই সংবাদ দিল আর বলল, মন চাচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশনায় ইমান কবুল করে নিতে। আল্লাহ তাআলা হেদায়েত চেয়েছিলেন ফেরাউনের, কিন্তু হামান, দুষ্ট হামান যখন শুনল, সে বলতে লাগলো, আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম, কিন্তু এটা কি, তুমি হলে প্রতিপালক, মা'আযাল্লাহ, নাউযুবিল্লাহ, আর এখন বান্দা হয়ে যেতে চাও, তুমি হলে মাবুদ, আর এখন আবিদ হওয়ার বাসনা করছো। ফেরাউন বলল, তুমি ঠিক বলেছো। আর এভাবে সে ইমান আনয়ন করা থেকে বঞ্চিত রইল। মাদিনার দর্শক শ্রোতা, এই ঘটনা থেকেও আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে, আল্লাহ তাআলার রহমতের ঝলক। দেখুন মাদিনার দর্শক শ্রোতা, আপন দরবার থেকে পলাতক অবাধ্য যারা রয়েছে তাদের সাথে কিরূপ নম্রতা প্রদর্শন করা, এটা আল্লাহ তাআলার কিরূপ হুকুম রয়েছে। যখন আপন অবাধ্য বান্দার সাথে তার নম্রতার এই অবস্থা, তখন অনুগত বান্দার সাথে নম্রতার কিরূপ হবে, ঠিক না? যদি আল্লাহ পাকের অবাধ্য এক বান্দা, ফেরাউন তো অবাধ্য ছিল, সে নিজেকে খোদা দাবি করেছিল, তো তার সাথে আল্লাহর নবী তাকে নম্রতার জন্য উপদেশ দিয়েছেন, তো যারা আল্লাহ তাআলার অনুগত বান্দা, তো তাদের সাথে নম্রতা কিরূপ হওয়া চাই আমাদের? অর্থাৎ নেক বান্দারা যারা আছে, আল্লাহ তাআলার বন্ধুগণ যারা আছে, তাদের সাথে কিরূপ আমাদের নম্রতা প্রদর্শন করা উচিত? মাদের সে দর্শকতা, হযরত ইয়াহিয়া বিন মুআজ রহমতুল্লাহ তাআলার সামনে যখন এই যে আয়াতে মোবারকা সূরা তোহার 44 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো, তখন তিনি রহমতুল্লাহ তাআলা কাঁদতে লাগলেন, আরজ করলেন, হে দয়ালু রব, এটা তোমার সেই বান্দার প্রতি নম্রতা প্রদর্শন যে বলে আমি মাবুদ, আর তোমার সেই বান্দার সাথে নম্রতা যে বলে আমি তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট রব, আর ওই বান্দার জন্য তোমার নম্রতার অবস্থা কিরূপ হবে যে বলে আমার রব হলো সেই যিনি সবচেয়ে উৎকৃষ্ট, সুবহানাল্লাহ। সিরাতুল জিনানের মধ্যে এই বিষয়টি সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। মানে এই যে দর্শক শ্রোতা, নম্রতা এখান থেকে আমাদের জন্য এক অনন্য শিক্ষা রয়েছে, যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আল্লাহ তাআলার বাধ্য বান্দাদেরকে অবাধ্য বান্দার প্রতি নম্রতা প্রদর্শন করার জন্য হুকুম দিচ্ছেন। তাহলে যারা বাধ্য বান্দা, অর্থাৎ যারা আল্লাহ পাকের নেক বান্দা, তাহলে তার সাথে আমার আপনার নম্রতা কিরূপ হওয়া চাই? আমাদের তো করণীয় হচ্ছে সমস্ত মুসলমান, সমস্ত মানব জাতি, সমস্ত সৃষ্টিকুল সকলের সাথে নম্রতা প্রদর্শন করা। আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, এদের নম্রতা, এদের ভয়ভীতি, এদের অবস্থা এমন ছিল যারা চলতে গেল তারা তাদের পাগুলো নম্রতার সাথে ফেলত, যে আমার পা ফেলার সাথে যাতে কোনো আমার পায়ের পদতলে পিষ্ট হয়ে যাতে কোনো আল্লাহ তাআলার সৃষ্টি মারা না যায়। কেমন নম্রতা তাদের মধ্যে, যে তারা কথা বলতে গিয়েও চুপ হয়ে যেতেন, যে আমি কথা বলতে গিয়ে না জানি কার মনে কষ্ট দিয়ে দিই। তারা তাকাতে গিয়েও দৃষ্টিকে নত করে দিতেন, না জানি আমি তাকাতে গিয়ে কোথায় ভুল জায়গায় আমি তাকিয়ে ফেলি। তারা শ্রবণ করতে গিয়েও তারা তাদের কানকে হারাম থেকে বাঁচিয়ে নিতেন। এভাবে করে তারা তাদের জীবনকে নম্রতার গুণে গুণান্বিত করে জীবনকে তারা নিঃশেষ করেছেন, এই দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। কিন্তু আমরা তাদেরই উত্তরসূরি হিসেবে আমরা নম্রতাকে কতটুকু আপন করতে পেরেছি। আজ বাংলাদেশের দর্শক শ্রোতা, যদি আমরা দেখি যে কাউকে নেকির দাওয়াত যারা আমরা দিই, যেহেতু মাদিনী চ্যানেলের যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনারা সবসময় উৎসাহিত হন মাদিনী চ্যানেলের মুবল্লিকদের মাধ্যমে, যাতে করে নেকির দাওয়াত আমরা দিতে থাকি সকলকে। তো এই জায়গাটায় আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে নম্রতা প্রদর্শন করা। কাউকে যখন নেকির দাওয়াত দেওয়ার সুযোগ হয় তখন মমতা, ভালোবাসা, নম্রতা সহকারে যাতে আমরা দাওয়াত দিই, আর এই দাওয়াত দেওয়ার বরকতে ইনশাল্লাহ আমাদের কথারও প্রভাব বিস্তার করবে। আমরা যাকে উপদেশ দিচ্ছি সেও আমাদের কথা মনোযোগ সহকারে শুনে আমল করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা করুণুল করিমের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে নম্রতা আপন রহমত বলে ঘোষণা করেছেন। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, তানজিল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব, আল্লাহর কিরূপ দয়া যে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চরিত্রের ম্যানার্স এর বর্ণনা করা হয়েছে। ম্যানার্স শব্দটা আমাদের শিক্ষিত সমাজ এটাকে খুব এটার সাথে খুব পরিচিত রয়েছে। তারা বলে মানুষের মধ্যে অনেক সময় আচার আচরণে একটু যদি বিদ্রূপ দেখা যায় তখন তারা ম্যানার্স তালাশ করে, যে এর মধ্যে কোনো ম্যানার্স পাওয়া যাচ্ছে না, এর মধ্যে কোনো ম্যানার্স নেই, আমাদের বন্ধু হতে পারে না। তো মাদানিসের দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান মান এর মধ্যে সম্পূর্ণ ম্যানার্স সেটা প্রতীয়মান রয়েছে। এখন উম্মতের দায়িত্ব সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের আপনার প্রতি কিরূপ দয়া যে তিনি আপনাকে নম্র অন্তর, স্নেহবান এবং দয়া অনুগ্রহকারী বানিয়েছেন, আর আপনার স্বভাবে এত বেশি দয়া অনুগ্রহ সৃষ্টি করেছেন, রহমত সৃষ্টি করেছেন, যে উহুদের যুদ্ধে দিনে আপনি রাগ প্রকাশ করেননি, অথচ আপনি সেদিন অনেক বেশি কষ্ট পেয়েছেন। আর যদি আপনি কড়া মেজাজের হতেন এবং মানুষের সাথে মেলামেশায় কঠোরতা অবলম্বন করতেন, তবে মানুষ আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখত। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের ভুল ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন, যাতে আপনার সুপারিশে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দেহ মোবারক থেকে রক্তপাত করানো হয়েছে, আঘাত করা হয়েছে, দন্ত মোবারক শহীদ করানো হয়েছে। মাদিনীর দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার অন্তর এর কঠোরতা প্রকাশ পায়নি, আল্লাহ পাকের দয়ায় নম্রতা প্রকাশ পেয়েছিল, তিনি ক্ষমা করে দিয়েছেন। আর এই নম্রতার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে শত্রুর সামনেও যাতে নম্রতা প্রদর্শন করা হয়, তাহলে ওই বান্দা আল্লাহর বন্ধু হিসেবে গণ্য হবে। এর বরকত ফজিলত রয়েছে। ইরশাদ রয়েছে এমন যে আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক হলেন রফিক নম্র, আর রফিক অর্থ নম্রতাকে পছন্দ করেন। আল্লাহ পাক নম্রতার কারণেই সেই জিনিস দান করেন যা কঠোরতা বা অন্য কোনো কারণে দান করেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ইরশাদ করেছেন যে নম্রতা এটা এমন এক নেয়ামত। আল্লাহ রাসূল আরও ইরশাদ ফরমান, নম্রতা যে জিনিসই হয়ে থাকে তা তাকে সুন্দর বানিয়ে দেয়, আর যে জিনিস থেকে নম্রতা বের করে দেওয়া হয় তাকে কুৎসিত করে দেওয়া হয়। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস শরীফ, আল্লাহ রাসূল আরও ইরশাদ ফরমান, মুমিন সহজতা প্রদানকারী নম্র হয়ে থাকে, যেমনটি নাক ছিদ্র সম্পন্ন উটের ন্যায়, টানা হলে তবে টানা যায় আর মাঠে বসানো হলে তবে বসে যায়। কতটা সে বাধ্য হয়ে যায়। নম্র ব্যক্তি এমনই, সে যে পরিস্থিতি হোক, কঠোর পরিস্থিতি হোক, শান্ত পরিস্থিতি হোক, সে নিজেকে সব সময় নম্রতার মাধ্যমে নিজেকে প্রদর্শন করে। মানে দর্শক শ্রোতা, আল্লাহ ওয়ালা ইনাদের জীবনী থেকেও কিন্তু এই নম্রতা প্রকাশ পায়, তারাও এই নম্রতাকে কীভাবে নিজেদের জীবনে বাস্তবায়িত করেছেন। এই চমৎকার একটি ঘটনা মাদিনী চ্যানেলের মাধ্যমে অসংখ্যবার আপনারা শ্রবণ করেছেন, শ্রবণ করবেন আরও, যাতে করে আমরা এটাকে আমাদের অন্তরে গেঁথে নিয়ে যেই অবস্থায় নম্রতা প্রদর্শন করা দরকার, তো ওই অবস্থাতে আমরা যখন ভুলে যাই তখন যাতে এই ঘটনাগুলোকে স্মরণ করে আমরা যাতে নম্রতাকে প্রদর্শন করতে পারি। খোরাসানের বুজুর্গের কথা, খোরাসানের এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই স্বপ্নযোগে নির্দেশপ্রাপ্ত হলেন যে তাতায় সম্প্রদায়ের সাথে যাতে করে ইসলামের দাওয়াত দেয়। ওই সময় তাতার সাম্রাজ্যের ক্ষমতায় ছিলেন হালাকুর ছেলে তাগদার। তো হালাকুর ছেলে তাগদার সে তখন কঠোর মনোভাব ছিল তার মধ্যে। সে বুজুর্গ রহমতুল্লাহ সফর করে তাগদারের নিকট যখন পৌঁছেন, সুন্নতের পরিপূর্ণ অনুসারী সৌন্দর্যমণ্ডিত দাড়ি বিশিষ্ট মুসলমান মুবাল্লিককে দেখে তাগদার তাকে তামাশা ছলে বলল, মিয়া এটা বলতো দেখি যে তোমার দাড়ি উত্তম না আমার কুকুরের লেজ উত্তম। চিন্তা করুন কতটা রাগান্বিত হওয়ার কথা। আল্লাহর বলি নেক বান্দা খোরাসানের ওই বুজুর্গ রহমতুল্লাহ একজন অভিজ্ঞ মুবাল্লিক ছিলেন। তো তিনি রহমতুল্লাহ তারা অত্যন্ত বিনয় সহকারে বললেন, নম্রতা সহকারে, আমিও আমার সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ পাকের কুকুর, যদি আত্মত্যাগ ও বিশ্বস্ততার মাধ্যমে আমি তার সন্তুষ্টি অর্জনে সফল হই তাহলে আমি উত্তম, অন্যথায় আপনার কুকুরের লেজে আমার চেয়ে উত্তম, কেননা সে আপনার প্রতি অনুগত ও বিশ্বস্ত। এই জন্যই যে তিনি একজন আমলদার মুবাল্লিক ছিলেন, রিবো চুগুলখারি যে গুণা রয়েছে বাহ্যিক এই গুণা থেকে তিনি নিজেকে হেফাজত করতেন, যার কারণে তার জবানে তাসির ছিলেন এবং সাথে সাথে এই কথাগুলো তাগদারের অন্তরের মধ্যে বিদ্ধ হয়ে গেল। যখন তাগদার তার কটাক্ষমূলক কথার উত্তরে সে আমলদার ওই আল্লাহর বুজুর্গ রহমতুল্লাহ তালালের মাদিনী ফুল উপহার পেল, তখন তার অন্তরে একেবারে বিগলিত হলো এবং নম্র ভাষায় সেই বুজুর্গ রহমতুল্লাহকে বলল, আপনি রহমতুল্লাহ আমার মেহমান, আমার এখানেই আপনার অবস্থান করবেন। এভাবে তিনি রহমতুল্লাহ তার নিকট অবস্থান করতে লাগলেন, এভাবে তার নিকট তিনি বুজুর্গ রহমতুল্লাহ অবস্থান করতে লাগলেন। তাগদার প্রতিদিন রাতে তার খেদমতে উপস্থিত হতেন, তিনি রহমতুল্লাহ তালালাই তাগদার অত্যন্ত স্নেহ মমতা সহকারে নেকির দাওয়াত দিতে থাকেন। একটা সময় নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিনি তার অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করেন, তার অন্তরে সত্যের আলোয় উদ্ভাসিত হয় এবং সেই তাগদার ইসলামের অস্তিত্বকে দুনিয়া থেকে বিলীন করার জন্য যে প্রস্তুত ছিল সেই তাগদার এই আল্লাহর বুজুর্গ রহমতুল্লাহ নম্রতার ব্যবহারের কারণে তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন। আমাদের সে দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা, অনেক সময় আমরা যখন সুন্নতের রঙে নিজেকে রঙিন করতে যাই তখন দেখা যায় যে আমরা অনেক সময় অনেকের কথার আমরা কটাক্ষর মধ্যে লিপ্ত হই, অনেকের ধিক্কার আমরা শুনতে পাই। দাঁড়িয়ে রাখলে তখন বলা হয় মাযাল্লাহ কটাক্ষ করে, হ্যাঁ যে অমুকের সাথে তুমি চলাফেরা করছো, মাযাল্লাহ যে পথভ্রষ্ট হয়ে গিয়েছো, হ্যাঁ তুমি ভুল পথে আছো, তোমাকে অমুকের মতো লাগে, খারাপ লাগে, বিশ্রী লাগে, আগেই ভালো ছিলে, এই কথাগুলোর মাধ্যমে তাকে যখন অবজ্ঞা করা হয় তো তখন কিন্তু একজন মুসলমান তার দায়িত্ব হবে নম্রতা প্রদর্শন করা, উল্টো তাকে এই বুজুর্গ রহমতুল্লাহ তালার মতো নেকি দাওয়াত দেওয়া, হ্যাঁ হিকমতপূর্ণ কথা বলার মাধ্যমে সেই পরিবেশ থেকে বিদায় নেওয়া। এভাবেই করে কিন্তু সমাজ থেকে আমার আপনার মাধ্যমে যে খারাপ যে বিষয় সেগুলো দূরীভূত হয়ে যাবে, অশৃঙ্খলা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা এবং যে খারাপ পরিবেশ সেটা আমার দ্বারা সৃষ্ট হবে না যদি আমি নম্রতাকে আপন করে নিতে পারি। মানে নিজের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের ঘর এবং বাহিরে, আমাদের কর্মস্থলে, আমাদের পেশাদারিত্বে, সর্ব জায়গায় বন্ধুমহলে উঠা বসায় আমরা আমাদের যে মুমিনের গুণ নম্রতা, এই নম্রতাকে আপন করে নিই এবং আমরা আমাদের ইহকাল পরকাল আমাদের আখেরাতকে আমরা সুসজ্জিত করে নিই, সফলতার দ্বারপ্রান্তে আমরা পৌঁছে জান্নাতের দিকে আমরা অগ্রগামী হই। আজ আমরা অনুষ্ঠানের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম এর উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন, এ আশায় বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।